এবার আমাদের আজকের শেষ বক্তা মহতরম প্রফেসর মীর মোবাশ্বের আলী সাহেব, তার বিষয় হচ্ছে বিশ্ব শান্তি রক্ষায় যুগ খলিফার আহ্বান। বিশ্ব শান্তি রক্ষায় যুগ খলিফার আহ্বান।
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আজকে এই সভাপনী অনুষ্ঠানের সভাপতি মোহতরম ন্যাশনাল আমির সাহেব উপস্থিত বুজুর্গানে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুনেছেন আমার আলোচ্য বিষয় হচ্ছে বিশ্ব শান্তি রক্ষায় যুগ খলিফার আহ্বান। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে একটা কোরআন শরীফের আয়াত দেওয়া আছে, সেটা হুজুর আয়াতুল্লাহ তাআলা বিনাস আজিজ আমাদের এই জলসার থিম হিসাবে উপস্থাপন করেছেন বা মূল প্রতিপাদ্য বিষয় হিসাবে উপস্থাপন করেছেন। এটা হচ্ছে ওয়া তাসমু বেহাবলিল্লাহে জামিয়ান ওয়ালা তাফাররাকু, এর বাংলা মানে হচ্ছে আর তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিভক্ত হয় না। এইটাই এক বিশ্ব শান্তি বা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার মূল সুর। এটা আমার বিষয়টির উপর সমন্বিত এবং আমি আমার বক্তব্যের মাঝে এটাই প্রমাণ করার চেষ্টা করব। আমি আমার বক্তব্যটা তিন ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগে আমি এটা ব্যাখ্যা করতে চাই যে আল্লাহর প্রেরিত যে মামুর বা আল্লাহর প্রেরিত যে ম্যান অফ গড দুনিয়াতে, তারই দায়িত্ব হচ্ছে বিশ্ব শান্তি রক্ষার জন্য চেষ্টা করা এবং তার মাধ্যমেই হয়তো বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে। দ্বিতীয়ত, বর্তমান বিশ্বের আর্থসামাজিক ভয়াবহ অস্ত্রশস্ত্র অনৈতিকতার অভাবের দিকে একটুখানি ইঙ্গিত করতে চাই। সবশেষে আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা মির্জা মসরুর আহমেদ আয়াদাল্লাহ তালা বেনার্সেল আজিজের দিক নির্দেশনা ও বিশ্ব নেতৃত্বের কাছে পত্র মারফত সচেতন ও সাবধান করা বিষয়ে আপনাদের অবহিত করতে চাই। বিষয়টা একটু সূক্ষ্ম, আমি শিক্ষকতা করে কাজে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলেই বুঝতে পারবেন। আল্লাহর প্রেরিত পুরুষ প্রতিনিধি বা খলিফাগণ পৃথিবীতে শুধু তৌহিদ প্রচার করেন বা প্রতিষ্ঠা করেন তাই নয়, তিনি মানবকুল তথা বিশ্বজগতের কল্যাণ সাধন করেন। তারা মানবিক মূল্যবোধ ও মানবাধিকার প্রতিষ্ঠায় প্রয়াসী হন। তারা নানা অত্যাচার অনাচার দুর্ভিত করে শান্তি প্রতিষ্ঠায় প্রয়াসী হন, পৃথিবীকে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেন এবং স্বর্গরাজ্যের বর্ণনায় সবচেয়ে বেশি যেটা এসেছে সেটা হচ্ছে শান্তি বা প্রশান্তি, এবং স্বর্গে সবচেয়ে কথিত শব্দ হচ্ছে সালাম। সমাজে প্রশান্তি আনায়ন ধর্মের অন্যতম অবদান। তৌহিদ ও আল্লাহর একক অস্তিত্বের অংশীদার না করা ও আল্লাহর সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করা, সমর্পণ ও নৈকট্য স্থাপনের মাধ্যমে জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি আনায়ন করা ধর্মের অন্যতম উদ্দেশ্য। আমরা আল্লাহর প্রেরিত নবী মুসা আলাইহিস সালামের জীবন আলোচনা করলে দেখতে পাই তিনি কেবল তৌহিদ প্রতিষ্ঠারই দায়িত্ব নেন নাই, তিনি তার জাতি বনি ইসরায়েলকে মুক্তি করার দায়িত্ব নিয়েছিলেন। ফেরাউন যে সৃষ্টিকর্তার সমতুল্য শক্তির অহংকারে উন্মত্ত ছিল, মুসা আলাইহিস সালাম আল্লাহর অশেষ কৃপায় তার অত্যাচার ও নির্যাতনের হাত থেকে কৃতদাস হিসাবে গণ্য বনি ইসরায়েল কওমকে মুক্ত করেছিলেন। এই দাসগণ এমনই জুলুমের শিকার ছিল যে তাদের নবজাত পুত্র সন্তানদের হত্যা করা হতো। মুসা আলাইহিস সালাম তাদেরকে সমুদ্র পার করে আল্লাহর নির্দেশিত স্থানে বসতি স্থাপন করার চেষ্টা করেন। আজও ইসরায়েলিরা এই দাবি করেই তাদের বাসস্থান হিসেবে সেই জায়গা নিদর্শন করছে। কিন্তু ক্রমাগত নবীদের সাথে নাফরমানি করার জন্যই আজ তাদের এই অবস্থা। পরাশক্তির সক্রিয় সহযোগিতায় তারা তাদের অবস্থানকে স্থায়ী ও নিরাপদ করার চেষ্টায় সচেতন। তারাও পৃথিবীতে আজকে অশান্তির একটা বিরাট কারণ। আমরা যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখি, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় আরবরা কেবল মূর্তি পূজারী পৌত্তলিক ছিল তাই নয়, তারা ছিল নানা গোত্রে বিভক্ত, যাদের মধ্যে ছিল চরম বিরোধিতা, নিজেদের মধ্যে যুদ্ধ ছিল নৈমিত্তিক ব্যাপার, সমাজে মানবিকতা ও মানবিক মূল্যবোধের চরম অভাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল কর্তব্য ছিল তৌহিদ প্রতিষ্ঠা করা, তিনি তা চরম সাফল্যের সঙ্গে করেছিলেন। মক্কা বিজয়ের পর কাবা শরীফ বা আল্লাহর ঘরকে তিনি মূর্তিমুক্ত করে পৌত্তলিকতার আনুষ্ঠানিক ইতি ঘটিয়েছিলেন, কিন্তু তিনি ছিলেন রহমতুল্লাহ আলমিন, তার কাজ এখানেই শেষ হতে পারে না। তিনি সারা আরব দেশে প্রত্যক্ষভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য তার সকল প্রচেষ্টা নিয়োজিত করেন। তিনি অসংখ্য সন্ধি ও চুক্তি করেন, আরবদের মাঝে গোত্রগুলির মাঝে সৌহার্দ্য স্থাপনের জন্য বিশেষ পন্থা ছিল তখন বিয়ে করা, গোত্রগুলির মধ্যে বিয়ে হওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সব বিয়েই ছিল বিভিন্ন গোত্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মানবিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে আরব দেশকে এক সংঘবদ্ধ জাতিতে পরিণত করতে সক্ষম হন। মদিনায় তিনি ন্যায় বিচার ও সুশাসনের উদাহরণ রেখে যান যা আজও প্রশংসিত ও অনুকরণীয়। উল্লেখ্য যে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্শ্ববর্তী সকল শাসনকর্তার নিকট দূত মারফত পত্র প্রেরণ করেন, এক আল্লাহর প্রতি আনুগত্য দেখিয়ে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল হিসাবে মেনে নেওয়ার জন্য আমন্ত্রণ জানান এবং হিংসা ও যুদ্ধ পরিহার করে শান্তিপূর্ণ সহ অবস্থানের আহ্বান জানান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মরুভূমির এক মুঠো ধূলিকণা নিয়ে তাকে বারুদের মতো এক দুর্দমনীয় শক্তিতে পরিণত করেন, যে শক্তি দিয়ে অতি অল্প সময়ে তারা তৎকালীন সভ্য জগৎকে অভিভূত করে এবং এক বিশ্বজোড়া সাম্রাজ্য প্রতিষ্ঠা করে যার কেন্দ্র ছিল মধ্যপ্রাচ্য এবং যার মূল ভাষা ছিল আরবি। এই রাজত্ব প্রতিষ্ঠা করে তারা যে মানবিক মূল্যবোধের পরিচয় দিয়েছিল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দাস প্রথার অবলুপ্তি। তৎকালীন মানুষত্বের অবমাননা বা দাস প্রথার আলোচনা করলে বলতে হয় ইসলাম ধর্মের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে সাম্য, যেমন জামাতে নামাজ এক অসাধারণ সাম্যের অনুশীলনের প্রতিচ্ছবি। সব মানুষ সমান এটা ইসলাম যেমন করে প্রচার ও পালন করে তা অন্য কোন ধর্ম বা সমাজ ব্যবস্থা করে না। ইসলাম কোন বাধ্যবাধকতা ছাড়া কেবলমাত্র মানবিক মূল্যবোধের মর্যাদা দানের আদর্শে রাষ্ট্র ও সমাজকে দাসমুক্ত করতে পেরেছিল। এই ভূমিকা থেকে এটা হয়তো স্পষ্ট হয় যে পৃথিবী যে আল্লাহর খলিফা ম্যান অফ গড বা প্রতিনিধির দায়িত্ব বা করণীয় হচ্ছে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখা। বর্তমান বিশ্বে একমাত্র আহমদীয় জামাত ছাড়া আর কোথাও আল্লাহর মনোনীত একক নেতৃত্ব সম্পন্ন খলিফা নাই। কাজেই আহমদীয় জামাতের পঞ্চম খলিফা মির্জা মাসরুর আহমদ আয়দুল্লাহ তাআলা বিন নাসির আজিজ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আকুল আহ্বান জানিয়ে যাচ্ছে এবং সকল প্রচেষ্টা করে যাচ্ছেন। এ পর্যায়ে আমি বর্তমান বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয়ের প্রতি একটুখানি আলোকপাত করতে চাই, কেননা এটা সবসময় শান্তির জন্য প্রয়োজনীয়। বিগত শতাব্দীর মাঝামাঝি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর শুরু হয় ডিকলোনাইজেশন বা সাম্রাজ্যবাদের ভাঙন। 1947 সালে উপমহাদেশ স্বাধীন হয়, 48 সালে বার্মা স্বাধীন হয়, 50-এর দশকে আফ্রিকার দেশগুলি একে একে স্বাধীন হতে থাকে। দেশগুলি স্বাধীন হওয়ার পরে বা ডিকলোনাইজেশন শুরু হওয়ার পরে ক্যাপিটালিজম ও কমিউনিজমের দুই ভাগ হয়ে এই দেশগুলি তারা তাদের প্রভাব বিস্তার করার জন্য প্রয়াসী হয় এবং যে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের সৃষ্টি হয় এ থেকে জন্ম নেয় এক অমানবিক যুদ্ধের ভয় সারা বিশ্বে। এই ভয়াবহ ধ্বংসকারী অস্ত্রের সঞ্চিত ভাণ্ডার এখনও বিদ্যমান এবং চরম ভীতির কাণ্ড। নিউক্লিয়ার ওয়ারের ভয়ের সঙ্গে এখন যোগ হয়েছে টেরোরিজম বা সন্ত্রাস যুদ্ধের ভয়। ডিকলোনাইজেশনের ফলে তৈরি হয় আজকে যেটা আমরা হরদম শুনি যে তৃতীয় বিশ্ব। এই তৃতীয় বিশ্বে এই যে আগে একটা যে সুরক্ষিত বাজার ছিল তার ফলে একটা কম্পিটিটিভ মার্কেটের তৈরি হয়। এই কম্পিটিটিভ মার্কেটে আমরা যেমন আগে বিলেতি জিনিস কিনতাম, আগে আমরা অস্টিন মরিস গাড়ি কিনতাম, এখন আমরা জাপানি জিনিস কিনি, জাপানি গাড়ি কিনি। যাই হোক, এই যে সুরক্ষিত বাজারের পরিবর্তে শুরু হয় চরম কম্পিটিশন বা গ্লোবালাইজেশন, অর্থনৈতিক শোষণ ও প্রকট আকার ধারণ করে। জগতে প্রধান প্রধান দুই অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে তেল বা ব্ল্যাক গোল্ডের উপর অধিকার ও নিয়ন্ত্রণ, আর অস্ত্রশস্ত্র বিক্রির প্রক্রিয়া, যার চরম ফলশ্রুতি বাস্তব উদাহরণ হচ্ছে গালফ ক্রাইসিস। তেলের ফলে হল গালফ ক্রাইসিস, আর অস্ত্রের ফলে হল সোমালিয়া। আপনারা দেখেছেন যে ইরাক এবং সোমালিয়া দুটো দেশই কিরকম ধ্বংসে পরিণত হয়েছে। তাছাড়াও তেলকে কেন্দ্র করে আমেরিকার প্রতি বিদ্বেষ ও উত্তেজনার কেন্দ্র হচ্ছে মধ্যপ্রাচ্য, দক্ষিণ সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা ইত্যাদি। উত্তেজনা ও যুদ্ধবস্থার অন্যতম প্রধান কারণ হচ্ছে ইসরায়েলের সবল অবস্থিতি। উল্লেখ করা যেতে পারে খলিফা রাবে রহমতুল্লাহ আলাহে 1991 সালের ফেব্রুয়ারি মাসে গালফ ওয়ার বা ইরাক আক্রমণের পরপর তার দি গালফ ওয়ার অ্যান্ড দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার বইতে লিখেন যে আপাতদৃষ্টিতে সিরিয়া যতই পশ্চিমা ঘেঁষা হোক না কেন, এর পরের ভিকটিমই হচ্ছে সিরিয়া। উনি 91 সালে বলেছিলেন, বর্তমানে আমরা তাই দেখতে পাচ্ছি, হয়েছেও তাই। এর প্রধান কারণই হচ্ছে সিরিয়া হচ্ছে ইসরায়েলের প্রতিবেশী এবং তাকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে থাকতে দেওয়া যাবে না। বাস্তবে হয়েছেও তাই। সামাজিকভাবে দেখতে গেলে পশ্চিমা বিশ্ব আজ জীবনের সকল কর্মকাণ্ডের মাঝখানে নারীর অবস্থানকে তাদের সংস্কৃতির দর্পণ বলে প্রকাশ করছে। নারী জাগরণের নামে খোলামেলা অশ্লীলতা ও সকল পর্যায়ে ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। তাছাড়া সেম সেক্স ম্যারেজ পাচ্ছে আনুষ্ঠানিক স্বীকৃতি। এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত আছে, যদি কোনো জাতি যৌনতার নির্লজ্জ প্রকাশে অভ্যস্ত হয় ও অশ্লীলতার খোলামেলা বহিঃপ্রকাশ ঘটায়, তখন তাদের মধ্যে প্লেগের সমতুল্য এক প্রকার রোগের প্রাদুর্ভাব ঘটবে, যে রকমটা এর আগে কোনো প্রজন্মে দেখা যায় নাই। এটা ইবনে মাজার হাদিস। আমরা এইডস রোগ থেকে দেখতে পাচ্ছি যে তারই প্রকাশ। মসিমদ আলাহ ইসলামের কাছে 13 মার্চ 1907 সালে এলহাম হয়, ইউরোপ ও অন্যান্য খ্রিস্টান দেশে এক ধরনের প্লেগ রোগের প্রাদুর্ভাব ঘটবে যা খুবই ভয়ানক হবে। এটাও এইডস রোগই মেনশন করা হচ্ছে। বর্তমান বিশ্বে দুটি মহাযুদ্ধ সংঘটিত হয়েছে। তখন এই যে মহাযুদ্ধ সংঘটিত হয়েছে, তারপরে তৈরি হয়েছিল লিগ অব নেশনস। লিগ অব নেশনসের ফেলিওরের জন্য এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটেছিল, আর আজকে ইউনাইটেড নেশনস প্রায় ফেলিওরের মুখে, এবং সেইটা হয়তো আমাদেরকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে। এই লিগ অব নেশনস এবং ইউনাইটেড নেশনসের ব্যর্থতা থেকে প্রমাণ হয় যে কেবলমাত্র জাগতিক বা পার্থিব প্রচেষ্টায় বিশ্বে পরিপূর্ণ শান্তির সম্ভাবনা খুবই কম। কাজেই বিশ্বের প্রভু পালনকর্তা মহাপরাক্রমশালী আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ী নিখিল বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হতে পারে, এবং সম্ভবত তা হবে আল্লাহর মনোনীত ব্যক্তিত্বের মাধ্যমে। খলিফাতুল মসিহ আল খামেস মির্জা মসরুর আহমদ আয়েদুল্লাহ তাআলা বিন সাজিদ তিনভাবে বিশ্ব শান্তির জন্য ব্যাকুলতা প্রকাশ ও তার সমাধানের দিক নির্দেশনা দিয়েছেন। প্রথমত, কোরআনের সত্যিকারের শিক্ষা মানবকুলের জন্য তুলে ধরে। ধর্মান্ধ মৌলবাদীরা যে ভুল শিক্ষা তুলে ধরে বিশ্বকে বিভ্রান্ত করেছে, সেই ভুল ভেঙে দিয়ে। দ্বিতীয়ত, বর্তমানকালে বিশ্বের ভয়াবহ অবস্থা সম্বন্ধে সচেতন করে এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের এই দিকে দৃষ্টি আকর্ষণ করে ও সত্বর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে। তৃতীয়ত, প্রলয়ঙ্কারী অস্ত্রশস্ত্রের ধ্বংসলীলার ফলাফল সম্বন্ধে সাবধান করে ও এই সর্বনাশা পরিণাম থেকে রক্ষা পাওয়ার জন্য সকল ক্ষেত্রে অ্যাবসলিউট জাস্টিসের প্রবর্তন করে ও সবাই পূর্ণ সমর্পণের মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করে। আমি অ্যাবসলিউট জাস্টিস কথাটা একটুখানি এলাবোরেট করতে চাই। এই অ্যাবসলিউট জাস্টিস হচ্ছে যে এইখানে যেন ডাবল স্ট্যান্ডার্ড না হয়। মির্জা মসরুর আহমদ রহমতুল্লাহ আয়েদুল্লাহ তাআলা বিনাসে এটা স্পষ্ট করে বলেছেন যে ডাবল স্ট্যান্ডার্ড হলে এটা হবে না। এখানে আমি কোরআনের একটা আয়াত হুজুরাত সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতের অনুবাদ পড়ে শোনাচ্ছি, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, তিনি এক সত্তা থেকে সকল মানুষকে তৈরি করেছেন, পরে পুরুষ ও নারীর মাধ্যমে বংশবৃদ্ধি করেছেন, কেবলমাত্র চেনার সুবিধার জন্য তিনি নানা গোত্রে ভাগ করেছেন, অর্থাৎ সকল মানুষকে একই উপকরণে সমান করে তৈরি করেছে, তাই এক জাতি অন্য জাতির মধ্যে বৈষম্য করার কোনো কারণ নাই। অর্থাৎ এক জাতিকে একভাবে দেখা হবে, যেমন যেটা মেনশন করা যায় যে হোয়াইট আর কালারের মধ্যে আজকাল একটা ডেফিনিট ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। এই ডিফারেন্সিয়েশনের কোনো কারণ নাই এবং এটা আল্লাহ সৃষ্ট নয়। আজকে মুসলমানদের সন্ত্রাসী বা তারা ধর্মযুদ্ধ করা ও আক্রমণাত্মক হওয়াকে প্রশ্রয় দেয় এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা পশ্চিমারা অহরহ করে থাকে। কিছু বিভ্রান্ত মৌলবাদী তাদের আচরণে এরকম ভাবই প্রকাশ করে থাকে, কিন্তু সত্যিকারের ইসলাম তা নয়। আহমদিয়া মুসলিম জামাত আজ পৃথিবীতে সত্যিকারের ইসলাম ধর্মের শিক্ষা ও আদর্শ তাদের যুক্তি তর্ক ও আচরণে তুলে ধরতে অনেকাংশে সফল হয়েছেন। তাদের তথা ইসলামের স্লোগান বা মটো হচ্ছে লাভ ফর অল, হেট্রেড ফর নান, ভালোবাসা সবার তরে, ঘৃণা নেয় কারো পরে। দেখেন আমাদের এখানেও খুব বড় করে লেখা আছে পেছনে। হুজুর আয়দুল্লাহ সিরাজিজ তার বক্তব্যে এই আদর্শকে সফলভাবে পৃথিবীর সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন বলে মনে করি। পবিত্র কোরআনে সূরা বাকারার 206 নম্বর আয়াতের শেষে আল্লাহ স্পষ্ট ভাষায় আদেশের সুরে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ বিশৃঙ্খলা বা ফাসাদ পছন্দ করেন না। কোন রকম এ নাই, অ্যাম্বিগুইটি নাই, স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে আল্লাহ বিশৃঙ্খলা বা ফাসাদ পছন্দ করেন না, অর্থাৎ কোনো অবস্থাতেই ভায়োলেন্স বা যুদ্ধ, সন্ত্রাস বা আক্রমণ কোনো সমস্যার সমাধান হতে পারে না। পৃথিবীর সকল যুদ্ধবিগ্রহের মূল হচ্ছে সম্পদ। সম্পদের আহরণ ও ভোগ করার জন্য এটাকে বাড়ানো ও সংরক্ষণ। কোরআনের শুধু একটা উক্তি যা অনেকবার করা হয়েছে, সেটা মেনে নিলেই এই অশান্তি থাকে না। সূরা আল ইমরানের 190 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আকাশসমূহের ও পৃথিবীর আধিপত্য আল্লাহরই, আর আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। অর্থাৎ আল্লাহই সকল সম্পদের চিরন্তন মালিক বা অধিপতি। যখন যার সম্পদ থাকে সে শুধু কিছু সময়ের জন্য তার রক্ষক বা কাস্টোডিয়ান। এই সত্য অনুধাবন করলে আর সম্পদ নিয়ে হানাহানি করার অবকাশ থাকে না। কোরআনে এও বলা হয়েছে অন্যের সম্পদ দেখে ঈর্ষান্বিত হওয়ার কোনো কারণ নাই, কেননা সবটাই আল্লাহর দান ও আল্লাহর ইচ্ছার উপরেই নির্ভরশীল। হুজুর আয়দুল্লাহ তাআলা বিন আজিজ তার লেখনী, খুতবা, সিম্পোজিয়াম ও সবশেষে পত্র লিখে শান্তির বাণী প্রেরণ করেছেন এবং যুদ্ধ লিপ্ত না হয়ে ন্যায় বিচার, নির্লোভ শোষণহীন মানবিক মূল্যবোধের মাধ্যমে বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় সচেষ্ট হওয়ার অনুরোধ জানিয়েছেন। সকল পর্যায়ে ন্যায়নীতি বা অ্যাবসলিউট জাস্টিস প্রবর্তনের উপদেশ দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সমগ্র কংগ্রেস ও সিনেটের সদস্যদের সঙ্গে পিস সেমিনার করেছেন। তিনি হাউস অব লর্ডসে পার্লামেন্টের সদস্যদের শান্তির বাণী শুনিয়েছেন। তিনি ইউরোপিয়ান ইউনিয়নেও পিস সিম্পোজিয়াম করেছেন। সদ্য তিনি অস্ট্রেলিয়া সফরকালে মেলবোর্নেও শান্তি সিম্পোজিয়াম করেছিলেন। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী সকল উল্লেখযোগ্য বিশ্ব নেতাদের কাছে শান্তিপত্র দিয়েছেন। উল্লেখ্য যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য ও রোম সম্রাট মিশর, আবিসিনিয়া ও ইয়েমেনের আধিপতিদের কাছে ইসলামের ইমান ও শিক্ষা গ্রহণ করার জন্য আমন্ত্রণ পত্র পাঠান। মুসলিমদের পঞ্চম খলিফা চীন, সৌদি আরব থেকে শুরু করে জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ইত্যাদি সকল দেশের শাসকদের শান্তিপত্র প্রেরণ করেন। তিনি ইসরায়েল, ইরান ছাড়াও পোপ ও রানী এলিজাবেথকেও পত্র লিখেন। তার এই লেখা চিঠি থেকে খুব ছোট একটা অংশ উদ্ধৃত করছি। এটা আপনারা দেখেছেন যে এটা বই আকারে প্রকাশিত হয়েছে। হুজুর যতগুলি চিঠি লিখেছে তার মেজর চিঠিগুলি এইখানে একটা বই আকারে প্রকাশ করা হয়েছে এবং এটা একটা বাংলা অনুবাদও করা হয়েছে, আপনারা এটা পড়ে দেখতে পারেন। এখানে উনি লিখছেন বিভিন্ন নেতাদের কাছে, বিশ্বে বর্তমানে খুবই বিক্ষুব্ধ ও অস্থির অবস্থা বিরাজ করছে। কোন কোন এলাকায় ছোট পর্যায়ে যুদ্ধবিগ্রহের সূত্রপাত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এ সকল সংঘর্ষে আক্রান্ত এলাকাগুলিতে পরাশক্তিগুলো তাদের শান্তি স্থাপনের প্রচেষ্টায় আশানুরূপ সাফল্য লাভে ব্যর্থ হয়েছে। বিশ্বজুড়ে আমরা দেখি যে প্রত্যেক দেশে অন্য কোন দেশের পক্ষে বা বিপক্ষে বিভিন্নভাবে সক্রিয় রয়েছে, তবে ন্যায়ের দাবিকে পূর্ণ করা হচ্ছে না। পরিতাপের বিষয় যে যদি আমরা বিশ্বের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করি, আমরা দেখি যে আরেকটি বিশ্বযুদ্ধের ভিত্তি ইতিমধ্যেই রচিত হয়েছে। এটা আমি আবার পড়ছি। পরিতাপের বিষয় যে আমরা বিশ্বের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করি আমরা দেখি যে আরেকটি বিশ্বযুদ্ধের ভিত্তি ইতিমধ্যেই রচিত হয়েছে। এইরূপ যুদ্ধে নিশ্চিতভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হবে, আর তাই আমরা বস্তুতপক্ষে বিশ্বকে ভয়াবহ ধ্বংসের দিকে ধাবমান দেখতে পাচ্ছি। আরেক জায়গায় তিনি লেখেন, মানব জাতির টিকে থাকার মাধ্যম ও মূল্যবোধ প্রতিষ্ঠার পদ্ধতি সম্পর্কে অনুপম ও সুন্দর শিক্ষাসমূহ পবিত্র কোরআনে রয়েছে। যদি বিশ্ব, বিশেষত মুসলিম বিশ্ব, কোরআনের শিক্ষাকে অবলম্বন করে, তবে সকল সমস্যা ও বিরোধিতার নিষ্পত্তি হবে এবং শান্তি ও সম্প্রীতির পরিমণ্ডল সৃষ্টি হবে। তিনি আরেক জায়গায় লিখছেন, আমার দোয়া এই যে, আমি আবার জোর দিয়ে বলছি, উনি বলছেন, আমার দোয়া এই যে বিশ্বের নেতৃবৃন্দ যেন প্রজ্ঞার সাথে আচরণ করে এবং বিভিন্ন দেশ ও জাতির মধ্যে ক্ষুদ্র পরিসরে বিদ্যমান পারস্পরিক শত্রুত্বসমূহকে বিস্ফোরিত হয়ে এক বিশ্বজনীন সংঘাতে পরিণত হওয়ার সুযোগ না দেন। আপনার কাছে, অর্থাৎ সেই নেতাকে বলছেন, আপনার কাছে ও আমার অনুরোধ যে বিশ্বে এ বিশাল পরাশক্তি হিসাবে আপনারা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আপনাদের ভূমিকা রাখবেন, এক বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিণতিকে থেকে বিশ্বকে রক্ষা করবেন। কেননা যদি এরূপ কোন যুদ্ধের সূত্রপাত হয়, এর পরিসমাপ্তি হবে পারমাণবিক অস্ত্রের ব্যবহারের মাধ্যমে। তিনি ইরানের নেতার কাছে যেটা লিখেছেন সেটা বিশেষভাবে পড়ছি আমি। নিশ্চয়ই যদি কোনো দেশ আপনার দেশের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করে, নিজেদের প্রতিরক্ষা ন্যায়সঙ্গত অধিকার আপনাদের রয়েছে। যদ্দূর সম্ভব বিরোধিতাসমূহ কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে মীমাংসা হওয়া উচিত। আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে শক্তি প্রয়োগের পরিবর্তে বিরোধসমূহ নিরসনের প্রয়াসে সংলাপের ব্যবহার করুন। যে কারণে আমি আপনাকে এ অনুরোধ করছি তা এই যে, আমি খোদা তাআলার সেই মনোনীত ব্যক্তির উত্তরসূরি যিনি এ যুগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত দাসরূপে আবির্ভূত হয়েছেন এবং যিনি প্রতিষ্ঠিত মসীহ ও ইমাম মাহদী হওয়ার দাবি করেছেন। তার লক্ষ্যই ছিল আমাদের প্রভু ও প্রতপ্রদর্শক রহমতুল্লিল আলামিন জাতিসমূহের প্রতি রহমত স্বরূপ প্রেরিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে মানব জাতিকে খোদা তাআলার নিকটবর্তী করা আর মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। এই আলোচনা থেকে এই সত্য হয়তো বেরিয়ে এসছে যে আহুদীদের উপর বিশ্বকে ভয়ানক যুদ্ধ, অশান্তি ও আত্মহননের পথ থেকে রক্ষা করে ঠিক পথে, আল্লাহর পথে, ধর্মের পথে আনার দায়িত্ব অনেকখানি বর্তায়। কিন্তু আমাদের কি সেই শক্তি আছে? আপাতত পার্থিব দৃষ্টিভঙ্গিতে আমাদের দুর্বল সম্বলহীন মনে হলেও আমাদের রয়েছে অপরিসীম শক্তি ও মনোবল, আর তা হচ্ছে দোয়া। দোয়ার উপরে আমাদের অপরিসীম আস্থা। যদিও পৃথিবী আল্লাহর পরিকল্পনা অনুযায়ী চলবে, তবুও আল্লাহ যেন মানবকুলকে সুমতি দেন, তারা যেন আল্লাহকে চিনতে পেরে তার তাকওয়া অবলম্বন করে যুদ্ধ ও ধ্বংস এড়াতে পারে ও শান্তির রাজত্ব প্রতিষ্ঠিত করতে পারে। সেজন্যই আমরা প্রতিনিয়ত সূরা ফাতিহায় দোয়া করি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। আমরা প্রতিদিন বারবার আল্লাহর কাছে এই ছোট্ট আয়াতে আল্লাহর সাহায্য চাচ্ছি। আমরা আবার বলি, এহদিনা সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদের সরল সুদৃঢ় পথে পরিচালিত করো, অর্থাৎ আমাদের বিপদগামী হইতে দিও না, আমাদেরকে অশান্তির পথে যেতে দিও না। আল্লাহ ছাড়া ও আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো শান্তি হতে পারে না। কেবলমাত্র আল্লাহর ভালোবাসা একে অন্যের মাঝে মর্যাদা আনয়ন করে। মানুষের মাঝে সম্পর্ক ও আত্মীয়তার মূলই হচ্ছে পরমাত্মা। মানুষের মাঝে যে সম্পর্ক, আল্লাহর উপস্থিতিতেই তার সুদৃঢ় হয়। মানুষের মাঝে এক আল্লাহর উপলব্ধি না থাকলে শূন্যতার উপলব্ধি হয়। এটা আপনারা চিন্তা করে দেখতে পারেন যে আল্লাহর উপস্থিতি না থাকলে যে একটা ভ্যাকুয়াম হয়, সেটা অন্য কিছুতে এসে সেটা পূরণ করে। এই অন্য কি এটা পূরণ করে? আমি শুরু করছি। মানুষের মাঝে এক আল্লাহর উপলব্ধি না থাকলে শূন্যতার উপলব্ধি হয়, ভ্যাকুয়াম থাকলে যেরকম এটা অন্য কিছুতে এসে ফিল করে ফেলে অনেকটা সেরকম। এক খোদার অনুপস্থিতিতে অনেক খোদা উপস্থিত হয়, যেমন এই ভ্যাকুয়াম পূরণ করে। আজকে আমরা বাস্তব জগতে দেখি কে, হু ইজ দ্য গড, দ্য গ্রিন জায়ান্ট। আমেরিকাতে বলা হয় গ্রিন জায়ান্ট ইজ দ্য গড, মানে অর্থ সম্পদ এটাই হচ্ছে, এটাকেই খোদার স্থান দখল করে নিয়েছে। যেমন অনেক খোদা উপস্থিত হয়, যেমন আত্মভরিতা, স্বার্থপরতা, শক্তি সম্পদ ও ক্ষমতার লোভ ইত্যাদি। আল্লাহর অনুপস্থিতিতে ভালো মন্দের বিচার লুপ্ত হয়ে যায়, ন্যায় অন্যায় প্রভেদ থাকে না, অন্যায়কে অন্যায় মনে হয় না। অর্থাৎ যদি আল্লাহ তাআলার অস্তিত্ব না থাকে বা আল্লাহ তাআলার অস্তিত্বের স্বীকৃতি না থাকে, তার প্রতি সমর্পণ বা বিশ্বাস না থাকে, তাহলে মানুষ এথিক্স যেটাকে বলা হয়, যে এথিক্সের কোনো বেসিস থাকে না। আমরা দেখেছি যে বড়লোকদের কাছ থেকে নিয়ে যদি গরিবদের মধ্যে বিতরণ করা হয় তাহলে এটা ভালো কাজ না খারাপ কাজ, এই এথিক্সের যে বেসিস সেটাই এস্টাবলিশ করে আল্লাহর প্রেজেন্স। মানুষ আক্রমণাত্মক হয়, হতাশায় অন্যের কাছ থেকে যা পায় ছিনিয়ে নিতে চায়, আচার আচরণ সন্ত্রাসী হয়ে ওঠে। কিন্তু বিশ্বাসী হলে মানুষ জানে আল্লাহ আছেন, সবকিছু থেকে বঞ্চিত হলেও আল্লাহর অনুগ্রহ থেকে কখনো বঞ্চিত নয়, আর এটাই তার জন্য সান্ত্বনার কারণ। কাজেই তৌহিদ প্রতিষ্ঠা, তাকওয়া ও ধর্মবিরুতার মাধ্যমেই আসতে পারে সকল পর্যায়ে শান্তি। আমি প্রথমে শুরু করেছিলাম যে তৌহিদ প্রতিষ্ঠার কথা দিয়ে, এখন সবশেষে শান্তি প্রতিষ্ঠার বেলায়ও সেই কথাই বলছি যে তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমেই পৃথিবীতে শান্তি আসতে পারে এবং শান্তি প্রতিষ্ঠার এটাই একমাত্র পথ। আমি একটা দোয়া পড়ে শেষ করছি। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তোমার প্রতিপালক প্রভু তাদের প্রতি বর্ণিত সকল অভিযোগ ও অনুযোগের ঊর্ধ্বে, যিনি সমস্ত সম্মানের অধিকারী। চির শান্তি বর্ষিত হোক সমস্ত নবী রসুলের প্রতি, সকল প্রশংসা আল্লাহর যিনি বিশ্বজগতের প্রতিপালক প্রভু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়াসাল্লাম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।